তো আজকে আমরা বেল্লা মন্দিরে, ইস্কন বেল্লা মন্দির নামহট্ট প্রচার কেন্দ্র এখানে রয়েছে। সেখানে সকালে আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শিক্ষা এবং তার অলৌকিক লীলা শ্রবণ করছিলাম। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি আছেন রাধারানীর প্রিয় ভক্ত, বিশ্বভানবী দেবী দ্বৈতায় কৃপাব্ধয়ে, রাধারানী কৃপার মূর্ত বিগ্রহ রূপে এই জগতে অবতরণ করলেন, যার কৃপার ফলে আজ আমরা এই ইস্কনে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্ঘে আমরা যুক্ত হয়ে এই মনুষ্য জীবনের সার্থকতা করার সুযোগ লাভ করেছি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি আদেশ করেছিলেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদকে অভয়চরণ যুবক অবস্থায় উল্টোডঙ্গা গৌড়ীয় মঠের সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ভাগবত সভাতে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদন স্বামী সেখানে যুবক অভয়চরণ দে তার বন্ধুর আমন্ত্রণে সেখানে উপস্থিত হয়েছিলেন। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি এই তেজস্বী অভয়চরণকে দেখে শিক্ষিত যুবক তাকে দর্শন করেই তিনি জানতে পেরেছিলেন। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ত্রিকালজ্ঞ আজানুলম্বিত বাহু মহাপুরুষ লক্ষণ তার ছিল, তিনি ত্রিকালজ্ঞ রূপে সব বুঝতে পারতেন, যার ফলে অভয়চরণকে দেখেই তিনি ইঙ্গিত করে জানিয়েছিলেন যে তোমার মতো শিক্ষিত যুবকের উচিত সমগ্র বিশ্বে ভাগবত ধর্ম প্রচার করা। ভাগবত মানে ভগবান, ধর্ম মানে আইন। ভগবানের যে সমস্ত আইন, জীবের যেটি পালনীয় কর্তব্য করণীয়, জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের নিত্য বিভিন্ন অংশ, তা ভুলে গেছে যে কৃষ্ণ আমাদের নিত্য প্রভু, তার আদেশের অবমাননা করে জীব এই ভৌম প্রপঞ্চে বারম্বার জন্ম মৃত্যু চক্রে ঘুরছে। তাই আচার্যরা বা সদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জানতেন, তাই তিনি আদেশ করলেন যে সর্বত্র এটি প্রচার করতে হবে। তো তার এই আশীর্বাদ অভয়চরণ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের প্রতি ছিল বলে, আর সেই প্রভুপাদ সেটাকে মস্তকে ধারণ করলেন, গ্রহণ করলেন এবং তিনি সারা বিশ্বে সেই শিক্ষাকে প্রচার করলেন। ভাগবত ধর্ম, ভগবানের যে সমস্ত আইন, জীবের পালনীয় করণীয় সেবনীয়, সেটি প্রভুপাদ অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী তিনি এটাকে মস্তকে গ্রহণ করে গীতা ভাগবতের শিক্ষা, তার গুরুদেবের সমস্ত আদেশ তিনি শিরোধার্য করে আমরা জানি 1965 সালে তিনি প্রচার করতে গেলেন জল জাহাজে। কত কষ্ট স্বীকার করে, কেন না গুরুদেবের আদেশকে তিনি একবারে শিরোধার্য করেছেন, অক্ষরে অক্ষরে পালন করেছেন। কিন্তু গুরুদেবের সেবার মাধ্যমে আমরা সবকিছু সিদ্ধি লাভ করতে পারি। সপ্তম স্কন্ধে ভাগবতে পঞ্চদশ অধ্যায়ের আপনারা সেখানে পড়বেন যে এক একটি জিনিসের দ্বারা আমরা নিজেকে মুক্ত করতে পারি। হয়তো রজগুণ তমগুণে আমরা সত্যগুণকে বর্ধিত করতে পারি, এইভাবে অনেক কিছুর দ্বারা অন্য কিছুকে বর্ধিত করা যায়, কিন্তু কেবল গুরু সেবার দ্বারা এই জগতে সব কিছু জড় বস্তু থেকে আমরা মুক্ত হয়ে ভগবানের সেবাতে নিযুক্ত হয়ে ভগবত ধামে আমরা ফিরে যেতে পারি, সব কিছু পরিপূর্ণ করতে পারি। তার প্রমাণ ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এখানে তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বিশেষ কৃপা অভয়চরণের প্রতি ছিল বলে আজকে আমরা এই ইস্কনে যোগদান করে এটি উপলব্ধি করতে পারছি। আর কত ভক্ত এখন হচ্ছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছিলেন যে যখনই টাকা পাবে গ্রন্থ ছাপাবে বিতরণ করবে, এবং তিনি বলেছিলেন যে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার উন্নয়ন করবে, নামহট্ট প্রচার করবে, যে কিছু করার মাধ্যমে মায়াপুরের সেবা করা যাবে। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর এই ভবিষ্যৎবাণী দিয়েছেন। আজ এটি ছিল প্রভুপাদ তিনি সেগুলি পালন করেছেন এবং তার শিষ্যদের সেটি জানিয়ে দিয়েছেন এগুলি সেবাগুলিকে বৃদ্ধি করার জন্য। সেটাই আমরা দেখছি আজ ইস্কনের দ্বারা নাম প্রচার হচ্ছে, গ্রন্থ বিতরণ হচ্ছে, গ্রন্থ ছাপানো হচ্ছে। বেনধারী প্রভু গ্রন্থ নিয়ে সবসময় মাথা সারা দিন রাত চিন্তা করেন। কেন? গুরুদেব বলেছেন, প্রভুপাদ বলেছেন, ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর বলেছেন, সেটাই চিন্তা। যে মায়াপুর সেবা করলে পরে সবাই ভগবত ধামে যাবে, তার বাড়িতে থেকেও মায়াপুর সেবা হয়ে যাবে। এই তিনটি বিষয়, গ্রন্থ বিতরণ ছাপানো এবং নবদ্বী মণ্ডল পরিক্রমা আর নামহট্ট প্রচার, এই তিনটি সেবা যদি কেউ করে তারা মায়াপুরের সেবা করতে পারে। সেজন্য আপনারা অনেকজন বাড়িতে আছেন, নামহট্ট প্রচার করছেন, গ্রন্থ বিতরণ করছেন, আবার মায়াপুর ধামে গিয়ে ধাম পরিক্রমা সময়েও অনেকে সেবা করছেন। কেউ আর্থিকভাবে, কেউ কায়িকভাবে, কেউ ভক্ত সঙ্গে বিভিন্নভাবে ধামেরও সেবা করছেন। তার ফলে আপনারাও মায়াপুর সেবা করার সুযোগ পাচ্ছেন। তো এটি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদেরই মনোভাব। আমাদের আচার্যদের মনোভাব ছিল প্রভুপাদ বুঝেছেন এবং আমাদের গুরুদেব সেটিকে অক্ষর অক্ষরে তিনি পালন করে তার শিষ্যবর্গদের বা ইস্কন ভক্তদের তিনিও উৎসাহিত করেন। তাই আমরা চেষ্টা করছি এগুলিকে করার জন্য কিছু অংশ। আমরা 100% করতে পারি না বা করতে পারছি না, অনেকে করছেন আর সেটা খুবই গুরুর কৃপা লাভ করছেন। তো সেজন্য সবাই আমরা চেষ্টা করা আমাদের প্রয়োজন। তো ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর খুব নিষ্ঠা, ছোটবেলা থেকে ওনার নিষ্ঠা। একবার ভক্তি বিনু ঠাকুর আম নিয়ে এসছেন, আম পাক্কা আম, ভগবানের ভোগ লাগবে। আর উনি যখন বাচ্চা, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিমলা প্রসাদ, তার নামকরণ হয়েছিল বিমলা প্রসাদ, যে জগন্নাথ মন্দিরে বিমলা দেবী রয়েছেন সেখানে জগন্নাথকে আগে মহাপ্রসাদ মানে ভোগ লাগে, সেটি প্রসাদ হয়ে গেল, আর সেই প্রসাদ বিমলা দেবীকে প্রথম লাগে, তখন সেটি মহামহাপ্রসাদ। তো সেই মহাপ্রসাদ দিয়ে ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুরের অন্নপ্রাশন হয়েছিল। এই জন্য সেখানে ভক্তি বিনু ঠাকুর উনি তো পুরীতে আবির্ভূত হয়েছিলেন, বড়দাণ্ডে সেখানে আবির্ভূত হয়েছিলেন, আর তার নামকরণ রেখেছিলেন বিমলা প্রসাদ, যেহেতু বিমলা দেবীর প্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ বিমলাকে দেওয়া হয়েছিল আর বিমলা দেবী সেটি গ্রহণ করে সেই মহামহাপ্রসাদ, তাই বিমলা প্রসাদ নামকরণ হয়েছিল। তো উনি যখন আম খেয়ে নিয়েছেন, ভোগ লাগানো হয়নি, তো ভক্তি বিনু ঠাকুর একটু হালকা একটু ভর্সনা করেছিলেন, যেটা ভোগ লাগানো হয় না সেটা তুমি আগে খেয়ে নিলে, এ আম ভগবানের লাগবে বলে এসেছিল, এটা খাওয়া ঠিক হয়নি, এরকম শুধু বলেছেন। এই যে নিয়ে নিয়েছেন, সারা জীবন গ্রহণ করেননি, কেউ আম নিয়ে এসছে প্রভুপাতের লেকচার বলছেন, না আমি অফেন্ডার, এই আমের জন্য আমি অপরাধী। দেখুন এত গুরুত্ব দিয়ে বরণ করে নিয়েছেন, কিন্তু আমরা প্রভুপাদ বলছেন, গুরুদেব বলছেন, ভক্তরা বলছেন যে নিবেদিত ছাড়া, মহাপ্রসাদ ছাড়া কখনো আমরা যেন গ্রহণ না করি কিছু, সেটা পাপ হবে। কিন্তু আমরা অনেক সময় বুঝি না, সেটাকে গ্রহণ করি না, নিজের অনেক সময় ইচ্ছা করে হোক বা না হোক, আমরা অনেক সময় কেউ নিয়ে আসলো কিছু, যাচাই না করে আমরা খেয়ে নিই যে কোনো জিনিস। কিন্তু উনি আমটা জানতেন না, বাচ্চা শিশু, ভোগ লাগেনি, একটু বলেছেন তার বাবা ভক্তি বিনু ঠাকুর, সারা জীবন আর আমটাকে গ্রহণ করেননি, ভোগ লাগে নিয়ে আসলো, প্রণাম করতেন, ব্যাস আমি অফেন্ডার, আমি অপরাধী, এই আম ভোগ না লাগানো ব্যতিরিক্ত আমি খেয়ে নিয়েছি। তো এটাই আমাদেরও এরকম সংকল্প দৃঢ় হওয়া উচিত, যে প্রসাদ ছাড়া কোনো কিছু যদি আমি গ্রহণ করে ফেলি সেটাকেও এরকম সংকল্প করা উচিত, যে এই জিনিসটা আমি প্রসাদ ছাড়া জানেছি, আগে হয়তো আমি জানতাম না, কিন্তু এখন আমরা জানতে পেরেছি, উনি তো জানতেন না, এখন আমরা দীক্ষা নিয়েছি বা গুরু আশ্রয় করছি, আমরা সাধুসঙ্গ করছি, জানছি, তবু প্রসাদ ছাড়া যখন আমরা গ্রহণ না করি। আমি দেখি আমরা অনেক সময় প্রচারে যাই, কেউ ফল নিয়ে আসে, বা মায়াপুরে অনেক সময় ভক্তরা নিয়ে যায়, সঙ্গে সঙ্গে আমাদের জিজ্ঞাসা করা উচিত, যেটা ভক্তদের কাছে নিয়ে এলো বা কেউ নিয়ে এলো প্রসাদ ছাড়া, আমি দেখছি গুরু মহারাজের কাছে কেউ নিয়ে গেছে, ভোগ লাগানো হয়েছে, বলছে না তাহলে এটা ভোগ লাগাও, ভোগ লাগানো হয়েছে, বলছে হ্যাঁ তাহলে দাও। এই গুরু মহারাজও দেখি এজ ইট ইজ পালন করেন। তাই আমাদের শিষ্য হিসাবে এই শাসন গ্রহণ করা উচিত। কখনো কেউ ফল নিয়ে আসলে আপনাদের কাছে বা আমাদের কাছে, সেটাকেও আমরা যেন জিজ্ঞাসা করতে হবে, যাচাই করে কোনো কিছু গ্রহণ করা প্রয়োজন, না হলে আমরা প্রসাদ ছাড়া যেটি সেটা অমেধ্য হয়ে যায়। এবার পাপ হয়, চুরি করা হয়, তাহলে আমাদেরকে শাস্তি পেতে হবে। সেজন্য সাবধান থাকতে হবে এই প্রসাদ দিকেও। যেটা ভক্তি সিদ্ধান্ত সরোজ ঠাকুর জীবনে আমরা দেখলি যে উনি নিষ্ঠা রাখলেন সারা জীবন, আর সেটাকে গ্রহণ করলেন। তো এরকম সংকল্প আমাদের করা দরকার আছে ভক্তি জীবনে বৃদ্ধির জন্য। আমাদের জীবনে অনেক অনর্থ আছে, যেগুলি আমাদের ভক্তিতে নিচে নিয়ে যায়। অনর্থ মানে যেগুলি ভক্তি জীবন থেকে আমাদের নিচে নিয়ে চলে যাবে, তো সেটার জন্য আমাদের সাবধান থাকা উচিত। কখনো কখনো আমরা হয়তো নিজেকে বড় ভক্ত ভাবি, এরকম ভেবে অনেক সময় দাম্ভিকতা থাকে, তো সেই ক্ষেত্রে ভিতরে একরকম বাইরে একরকম আমরা করি, তো ওটা খারাপ হয়। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি গানে লিখছেন যে আমাদের সম ব্যবহার থাকতে হবে, বাইরে এবং ভিতরে সব এক ব্যবহার থাকতে হবে। কিন্তু ভক্তি জীবনে এসে যদি আমরা বাইরে একরকম ভিতরে একরকম, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন এটা ধর্মধ্বজি। ধর্মের পতাকার নিচে আশ্রয় নিয়েছ কিন্তু ভিতরে আরেকরম করছো, বাইরে দেখাচ্ছ আমি ভক্ত, এটা খারাপ। যেমন কৃষ্ণ দ্বাপর যুগে তিনি লীলা করছিলেন, বাল্য লীলা করছিলেন, যখন গোচারণ লীলা করছিলেন গোবৎসদের নিয়ে, তারপর গোবৎস লীলাতে তার সব বন্ধুদের নিয়ে তিনি খেলাও করতেন। তো এক সময় সমস্ত গোপ বালকরা তারা কি করছিলেন না, ভিন্ন ভিন্ন বাছুরদেরকে জল পান করাছিলেন। তো জল পান করাতে করাতে হঠাৎ করে ওরা একটা দেখছে বড় বক বসে আছে, হাঁ করে বিশাল আকাশ ছোঁয়া বক একটা সাদা রঙের, দেখে অবাক হয়ে গেছে, তোমরা ভয় পেয়ে গেছে, মনে করছে এটা কি এত বড় বক। তো কৃষ্ণ একটু দূরে ছিলেন, তখন যেহেতু সখারা তারা যা কিছু অসুবিধা পড়ে বা ভয় পায় তখন তারা সবসময় কৃষ্ণ বলে চিৎকার করে, কৃষ্ণ 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 চিৎকার করছে। এটা হচ্ছে যে গোপসখরা কতটা শরণাগত বা কৃষ্ণের প্রতি কতটা দৃঢ় বিশ্বাসী, তা কৃষ্ণ ছাড়া কিছু জানতেন, সর্ব অবস্থাতে কৃষ্ণ বলে ডাকতেন। তখন কৃষ্ণ সেখানে চলে এসছেন, ভয় নেই আমি দেখি একটু। তখন দেখছি একটা বড় বক, আরে এই বক এতে ভয় কিসের আছে। তার কাছে গেছেন, আস্তে আস্তে পায়ে হাত দিচ্ছে, তার গায়ে হাত দিচ্ছে, তার ভয় নেই, কিন্তু বক ছিল একটা অসুর, বকাসুর, পুতনা এবং অঘাসুরের ভাই ছিল, কংস দ্বারা প্রেরিত হয়ে এসছে। কংস পাঠিয়েছে, যাও এই কৃষ্ণকে বধ করো, আমার শত্রু। তো এই বকাসুর তখন কৃষ্ণকে কি করেছে, আর তার বড় চোঁচ দিয়ে যখন সেই কৃষ্ণ বন্ধুদেরকে বোঝায় আরে কোনো ভয় নেই, পিছন দিয়ে তার বড় হাঁ করে একদম কৃষ্ণকে গিলে ফেলেছে ভিতরে। কৃষ্ণ তো পরম ব্রহ্ম ভগবান, সর্বকারণের কারণ, তিনি সব জানেন, অন্তর্যামী, তার শরীর থেকে এমন তাপ প্রদান করেছেন, তখন তার ভিতরে বকাসুরের ভিতরে একদম যন্ত্রণা জ্বলে যাচ্ছে আগুন, তখন বের করে দিয়েছে, আবার ফেলে দিয়েছে। কিন্তু তবুও সে চেষ্টা করছে কৃষ্ণের সাথে যুদ্ধ করার জন্য, তার চোঁচ দিয়ে মুখে থন্ট দিয়ে বারবার চেষ্টা করছে। তারপরে কৃষ্ণ তাকে তার দুটা মুখ থন্টকে দুই দিকে ধরে ফেড়ে তাকে বধ করে দিলেন, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি। তখন সব দেবতারা পুষ্পবৃষ্টি শুরু করে দিলেন, তার গুণগান করতে লাগলেন, আর গোপসখরা কৃষ্ণের গুণগান করতে থাকলেন, জয় কানায় লাল কি, কৃষ্ণের গুণগান কানায় লাল বলে নাচতে শুরু করে দিয়েছে। তো ভক্তিবিনোদ ঠাকুর এই এক একটি অসুরের এক একটা অনর্থ তিনি বলেছেন, আমাদের জীবনে ভগবান কেন এইসব অসুরদের বধ করেছেন, আসলে আমাদের ভক্তি জীবনে যখন আমরা সৎসঙ্গে বুঝে কৃষ্ণকে গ্রহণ করব, তখন আমাদের এই সব অনর্থগুলি বধ হয়ে যেতে পারে। যেমন আমাদের মধ্যে এই বক রূপী যে অসুর, তিনি আমাদের জীবনে কি অনর্থ না, যে ভিতরে একরকম বাহিরে একরকম, বক রূপ ধারণ করছে কিন্তু ভিতরে অসুর। যে এটা কপটতা, ছল। ভক্তিসাধন ঠাকুর একটা গল্প বলেছেন, এক ব্রাহ্মণ, সে সবাইকে দেখায় আমি কত বড় ব্রাহ্মণ, আমি ভোগ না লাগিয়ে কিছু খাই না, এরকম অনেক সময় কিছু করে। ভক্তিসাধন ঠাকুর তার উপদেশ উপাখ্যানে সুন্দর একটি গল্প বলেছেন। তো একদিন স্ত্রী বলছে, যাও না একটু খয় নিয়ে আসো, ঠাকুরে ভোগ লাগবে। তখন বাজারে গিয়েছে খয় আনতে, আর খয় আনতে আনতে আস্তে আস্তে রাস্তায় হাওয়া হয়েছে একটু, তখন উড়ে যাচ্ছে। তখন উড়ে যাওয়াতে সঙ্গে সঙ্গে বলছে, উড়ো খয় গোবিন্দায় নম। যে সব খয় উড়ে গেল সব গোবিন্দের জন্য। তোর লোকসব দেখছে, আরে কত বড় ভক্ত, খয়গুলাও আসলে আমরা ভোগ করতে পারি না অনেক জিনিস, তখন বলি এই গোবিন্দের, এটা অনেক সময় আমরা বলি। তো এগুলি ছল, বাইরে একরকম ভিতরে একরকম। ব্রাহ্মণ এরকম দেখায় কিন্তু কোনো কিছু সে ভোগ লাগিয়ে খায় না, কিন্তু বাইরে দেখাচ্ছে ও উড়ো খয় গোবিন্দান। আমরা ওই রকম অনেক সময় করে বসি। তো এই ধরনের ভিতরে একরকম বাইরে একরকম করা, এটা ছল বলে, কপটতা। কপটতা মানে যে ভগবত ভক্তির উন্নতি ব্যতি রেখে অন্য কিছু আকাঙ্ক্ষা আছে বাহিরে আমরা দেখাচ্ছি। যে কিছু আমরা করব কেবল ভক্তির উন্নতির জন্য, তো সেটা যদি না করে আমরা যদি অন্য কিছু করি তাহলে সেটা হবে ছল, সেটা সেই বকাসুরের মতো হয়ে যাবে। তাহলে সেটা কি হবে না, আমাদের জীবনে অনর্থ ভক্তিতে নিচে নিয়ে যাবে। সেজন্য আমরা সাধুসঙ্গ করার মাধ্যমে কৃষ্ণকে গ্রহণ করা উদ্দেশ্য কি না, এই ছল চাতুরিতা থেকে মুক্ত হওয়া। যদি আমরা সবসময় সাধুসঙ্গে থাকি তাহলে আমরা এটি উপলব্ধি গ্রহণ করি জীবনে, তাহলে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। সেজন্য ভক্তিসাধন ঠাকুর এরকম অনেক উপাখ্যান মাধ্যমেও তিনি আমাদেরকে শিখাতেন। তো এরকম আমাদের এক একটি অসুর আমাদের জীবনে খুব অনর্থের মতোই বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করে যে নিচে নিয়ে যাওয়ার জন্য। কখনো কখনো আমরা উপলব্ধি করতে পারি না, না না এসব সম্পত্তি আমার, এরকম আমরা ভাবি। এইভাবে ধনুকাসুর কে বধ করেছিলেন ভগবান। ধনুকাসুর কিভাবে তাল রক্ষা করছিল, তাল মূল, তাল বৃক্ষের তাল ফল, সেখানে বলরামের দ্বারা ভগবান বধ করলেন। আসলে এই বকাসুর কৃষ্ণের দ্বারা বধ হয়ে মুক্ত হয়েছিল। এই বকাসুর পূর্ব জীবনে ছিল মুরু দৈত্যের পুত্র প্রমিল। তো এ খুব যুদ্ধা ছিল, ও যুদ্ধ করতে করতে একবার দেবরাজ ইন্দ্র স্বর্গরাজ্য গিয়েও দখল করেছিল, আর ইন্দ্রের রাজমুকুটকেও ছিনতাই করেছে এবং স্বর্গরাজ্যকে দখল করেছিল সিংহাসন সহ, এবং সমস্ত রাজ্যে রাজাদেরকে পরাস্ত করে এই প্রমিল সবাই রাজ্যকে ও ছিনতাই করছে। এত বড় অসুর দল নিয়ে এ করত। ভ্রমণ করতে করতে একবার সিন্ধু সঙ্গমে জাজলি মুনি ছিলেন। জাজলি মুনির আশ্রমে খুব সুন্দর চারিদিকে পুষ্করিণী আছে, বিভিন্ন রঙের মৎস্য রয়েছে, আর এই প্রমিল ও কি করেছিল না, এসে সম্পূর্ণ এগুলি মাছগুলি ধরছে বডিস দিয়ে, অসুরদের দ্বারা নিজে সব ধরছে। তখন সঙ্গে সঙ্গে জাজলি মুনি বলেন, দেখো এগুলি সব আশ্রমের পুষ্করিণীতে মৎস্যগুলি সুন্দরভাবে খেলা করছে, তুমি এগুলি অন্যায়ভাবে এগুলি তুমি করছো, এগুলি দয়া করে কিছু করতে যেও না। তখন সে আর স্বীকার করে না, ঋষির প্রতি হেয় করে। তখন ঋষি ক্রোধান্বিত হয়ে গেলেন, জাজলি মুনি তখন অভিশাপ দিয়ে দিলেন, তুই বেটা বকের মতো এই মাছগুলি মুহুর্মুহু আকর্ষণ করে ধরছিস, তুই একটা বক হয়ে যা। তার বুঝুন আমাদের মাছ খাই তার বক হতে হবে পূর্ব পরবর্তীতে। তো এই জাজলি মুনির অভিশাপ, তার মাছ খেলে বক হতে হবে। তো এখানে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইছিল। তখন বললেন যে তুমি যখন ক্ষমা চাইছ সাধুরা খুব দয়ালু, তখন ক্ষমা চাইলে তারা বললেন এত অভিশাপ তো হয়ে গেছে, তো এখানে তুমি মুক্ত হবে যখন দ্বাপর যুগে কৃষ্ণ অবতরণ করবেন, বাল্যলীলা করবেন, গুবৎসদের চড়াবেন বন্ধুদের সাথে, আর সেখানে তোমাকে কৃষ্ণ বধ করবেন, আর তখন তুমি মুক্ত হয়ে যাবে। তো এভাবে ভগবান আমাদের এই অসুর বধ করে একটা ছল চাতুরি থেকে মুক্ত করেছেন। হ্যাঁ, যদি আমরা গ্রহণ করি, ভক্ত সঙ্গে গ্রহণ করি, যেমন গোপসখারা কৃষ্ণকে ডাকলেন জুড়ে জুড়ে কৃষ্ণ বলে, ঠিক সেরকম আমাদের এরকম কোন বিপদ আমরা হয়তো বুঝতে পারি না, ভক্তরা জানে সেটা, ভক্তরা বুঝে যে তুমি এটা ছল করছো, কপটতা করছো। তারা যখন ধরিয়ে দেয়, তখন আমরা তাদের কথা গ্রহণ করলে তখন আমরা এই কপটতা থেকে মুক্ত হতে পারি। তো তারা ধরিয়ে দিয়ে আমাদেরকে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে বলে এবং তার সেবা করতে বলে, যার ফলে আমরা এই ছত্রি ছল চাতুরি থেকে মুক্ত হতে পারব। সে যেন ভক্ত সঙ্গে যেন আমরা বন্ধ না করি, আর সেটা আনুগত্য ভাবে যেন আমরা করি। আনুগত্য ভাবে যখনই করব, যেমন আমাদের নাম হটে ভক্তি বিনু ঠাকুর, তিনি এই নাম হটার প্রচারে বিভিন্ন পন্থা দিয়ে গেছেন। কিভাবে ভক্তি বিনু ঠাকুর তিনি যেতেন বাজারে বাজারে বা জনবহুল এলাকায় গিয়ে তিনি সভা করতেন, কেন করতেন না, সেখানে শ্রদ্ধাবান তৈরি হবে, গীতা ভাগবতের কথা আলোচনা হবে, কৃষ্ণ কথা, তখন লোকেরা এগুলি শ্রবণ করে তাদের শ্রদ্ধা, কৃষ্ণই যে একমাত্র আমাদের আরাধ্য, তিনি যে সেবনীয়, তিনি আমাদের পূজনীয়, তার সেবা করা আমার পরম কর্তব্য, জীবের এটা স্বাভাবিক বৃত্তি ভুলে গেছে, তাই এই শ্রদ্ধা উদয় করানোর জন্য ভক্তিবিনু ঠাকুর ভিন্ন ভিন্ন জায়গায় বড় বড় লোকবহুল এলাকাতে গিয়ে উনি জনসভা করতেন, কৃষ্ণ কথা বলতেন, তাতে লোক শ্রদ্ধাবান হতো, সে শ্রদ্ধাবান হয়ে তারা ভগবত ভক্তি অনুশীলন করত। তো এরকম কিছু শ্রদ্ধাবান কে নিয়ে তিনি একটা গ্রুপ তৈরি করতেন, নাম হট সংঘ, যেটা আজ ইস্কনের দ্বারা আসলো, জয়পিতা স্বামী গুরু মহারাজ প্রভুপাদের নির্দেশে এটি করছেন, যে শ্রদ্ধাবান যারা নিত্যানন্দ প্রভু প্রবর্তন করে গেছেন মহাপ্রভুর নির্দেশে, যে প্রতি ঘরে ঘরে, প্রতি গ্রামে, শহরে, নগরে, সব জায়গায় যেন তারা শ্রদ্ধাবান ব্যক্তিরা সাধু সঙ্গ করতে পারে ভগবানের নামকে কেন্দ্র করে। তাই ভক্তি বিনোদ ঠাকুর তিনি সেই পন্থা দিয়েছে, নাম একটা সংঘ, শ্রদ্ধাবান পাঁচজন কমপক্ষে মিশে একটা সংঘ গ্রুপ করে সাধু সঙ্গ করবে, তারপরে এরকম চারটা গ্রুপ নিয়ে একটা উপচক্র সংঘ, উপচক্র সেনাপতি থাকেন যিনি এই চারটা গ্রুপকে দেখেন, সংঘগুলি উপচক্র আন্ডারে চলে, এবং সঙ্গে কোনো কিছু অসুবিধা সুবিধা হয় তাহলে উপচক্রপতির সাথে পরামর্শ করেন, আর উপচক্রপতি তিনি প্রচারক বা তার উপরে যদি চক্র সেনাপতি থাকেন তাহলে তার আনুগত্যে তার কাছে যদি তিনি সমাধান করতে পারেন খুব ভালো, যদি না পারেন, বুঝতে না পারেন, জল্পনা কল্পনা করবেন না, নিজের ইচ্ছা মতো কিছু সিদ্ধান্ত দিতে চেষ্টা করবেন না, সেটা আমি বুঝতে পারছি না, তাহলে আমার অর্ধস্থ উপরে যারা আছেন তাদের মাধ্যমে আমি এটাকে যাচাই করে আপনাদের বলবো, এটা আমি এখন বুঝতে পারছি না, খুব ভালো, কিন্তু আমরা কোনো কিছু প্রশ্ন শুনে বা কেউ কিছু আমাদের এসে বলছে, আগে যারা লিডার প্রচারক এখানে অনেকে এসছেন, তো সেজন্য আমাদের কি করা উচিত, ভালো করে শোনা উচিত। ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ তিনি বলেছেন যে আমাদের ভালো শ্রোতা হতে হবে, যারা পরিচালনা করবেন তারা ভালো শ্রোতা হবেন, শ্রোতা মানে অন্যের কথা ভালো করে শুনবেন, কি বলতে চাইছে, আমি সমাধান না দিতে পারি কিন্তু আমি শোনা মাত্রই, ও খুব সুন্দর আপনি এই কথা বলেছেন, ধন্যবাদ দিবেন, খুব ভালো, কিন্তু আপনি যা বলেছেন এটা আমি সমাধান করতে এই মুহূর্তে আমি পারি না, হয়তো বিচার করতে হবে, এখানে কনিষ্ঠ ভক্ত আছে বা কেউ আছে, সেটা আমাদেরকে অনেক বিচার করতে হবে কোনো কিছু সরাসরি বলার আগে, আর সমাধান করতে পারলে খুব ভালো, আর না থাকে না, এটা আমি আমার চক্র সেনাপতির সাথে পরামর্শ করব বা তাকে নিয়ে আসবো, আর আমরা একসাথে এখানে আপনাদের সামনে আলোচনা করব। তখন সে প্রথমে না শুনে, এই তুমি এইসব কথা আমাকে বলো না, এখন যাও যাও, আমি এসছি এগুলো শোনার জন্য নাকি, যদি না শোনেন তখন তার হৃদয়টা ভেঙে যাবে, তারা ভেঙে গেলে তখন আপনার প্রতি শ্রদ্ধাটা হারিয়ে যাবে, আপনি যখন পরিচালক শ্রদ্ধা হারিয়ে গেল তখন সে অন্যদিকে যাবে, আর অন্যদিক সাথে মিশছে কেন, অন্য সাথে গিয়ে কথা বলছে, সে তাকে ভালো সমাধান দেয়, ভালোবাসে, সেজন্য আমরা কিছু বুঝি না বুঝি, যদি আমরা দায়িত্ব নিয়ে থাকি কিন্তু শুনবেন, তাকে প্রশংসা করবেন, আপনার এই কথা খুব ভালো, যদি গুরুত্ব দিয়ে তাকে বুঝাবার চেষ্টা করলেন, না পারে আবার অন্য চক্রপতি বা মহাচক্র সেনাপতি বা মালা সেনাপতি বা জেলা প্রচারক বা সিনিয়র ভক্ত তাদের মাধ্যমে সেটিকে আমাদের সমাধান করতে চেষ্টা করতে হবে। ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ এরকম তিনি শ্রোতা হওয়ার জন্য বলতেন। ভক্তিবিনোদ ঠাকুর গুদ্রম কল্পাটবিতেও বলেছেন যে ভালো শ্রোতা হতে মানে আমাদের শুনতে হবে কারো কথা ভালো করে, তাহলে আমরা অন্যকে বুঝাতে না পারলেও বুঝাতে পারবো, সে আপনার আনুগত্যে তখন থাকতে পারবে। তো এরকম চক্রসেনাপতি ১২টা গ্রুপ দেখেন, তিনি তিনজন উপচক্র সেনাপতিকে নিয়ে মাঝে মাঝে বসবেন, তাদের কথাবার্তা আলোচনা করবেন, শুনবেন এবং কোথায় সমস্যা আসছে কিনা রিপোর্টিং সব জানবেন। তো এরকম পরপর মালা সেনাপতি মহাচক্র সেনাপতি যিনি ৩৬টা গ্রুপ দেখেন, এবং এই মালা মহাচক্র সেনাপতি তিনি আবার মালা সেনাপতির আন্ডারে থাকেন। এখন মেদিনীপুরে ৪টা মালা সেনাপতি হয়ে গেছে, যদি আরো মালা সেনাপতি বাড়া উচিত, এত সংঘ আছে কেন? এক এক সংঘ মালা সেনাপতির আন্ডারে আমি দেখলাম যে ২৫০-৩০০ গ্রুপ আছে, তো এটা সম্ভব না। আরো মালা সেনাপতি ১০৮ একটা মালা হয়, গুরু মহারাজ ভক্তিবিনোদ ঠাকুরের এই নিয়মটাকে দেখিয়েছেন ১০৮। কিন্তু সেজন্য আপনাদের গুরু মহারাজ বলছেন যারা দীক্ষা নিয়েছে সিনিয়র হয়েছে তাদের কিছু দায়িত্ব নেওয়া উচিত। ভক্তি সিদ্ধান্ত সরকার যেন বলেছেন সবাই দায়িত্ব নেবেন এবং একসাথে প্রচার করবেন, মিলেমিশে প্রচার করবেন, যেটা আমাদের ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ তার গুরুদেবের এই শিক্ষাটাই ইনি বলেছেন। আমরা যখন জিবিসি কলেজে ছিলাম পুনেতে, বেনাধারী প্রভু আমি পদনাথ প্রভু, তো ওখানে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ গিয়েছিলেন, তো ওখানে আমার প্রশ্ন দেওয়া হয়েছিল যে প্রভুপাদ অন্তিম ইচ্ছা কি ছিল। শেষে প্রভুপাদ তো অন্তিমে ভাগবত কথা বলছিলেন, ভক্তরা প্রশ্ন জিজ্ঞাসা করেছে প্রভুপাদ আপনি কি চান, প্রভুপাদ ৩টি কথা বলেছিলেন যেগুলি ভক্তিচরণ সরস্বতী প্রভুপাদ বলেছেন গুরু বা আচার্য সেটাকে পুনরাবৃত্তিকরণ করে, তারা পেকুলেশন করে না, জল্পনা কল্পনা করে কিছু বলে না। তিনি কি বললেন যে সবাই মিলেমিশে একসাথে গুরু গৌরাঙ্গের কথাকে প্রচার করবে, যেটা ভক্তিচরণ সরস্বতী ঠাকুর তার শিষ্যদের বলেছিলেন, আর একই কথা প্রভুপাদও বলেছেন। এবং বলেছেন যে ইস্কন কখনো ত্যাগ করবে না, অনেক বাধা আসবে, গঞ্জনা আসবে, লাঞ্ছনা আসবে, বিপদ আসবে, যেটি ভক্তিচরণ সরস্বতী ঠাকুর তিনি বলেছেন শত বাধা, শত গঞ্জনা, শত লাঞ্ছনা, শত বিপদেও কখনো যে গুরু গৌরাঙ্গের পাদপদ্মকে ছাড়বে না। তো সেজন্য আমরা ইস্কন মানেই গুরু গৌরাঙ্গের পাদপদ্ম, তো সেখানে আমরা আশ্রয় নিচ্ছি। তাই তিনি বলছেন কখনো যত অসুবিধা আসুক না কেন, তো ইস্কন ত্যাগ করবে না, সবসময় থাকবে। আর তৃতীয় বললেন যে আমার অবর্তমানে জিবিসি বডি আমি তৈরি করে যাচ্ছি, এই জিবিসি বডি আমার থেকে অভিন্ন, তারা ইস্কনের পরিচালক, তাই তাদের নির্দেশটাই সর্বশ্রেষ্ঠ, তো সেটাকেই গ্রহণ করার চেষ্টা করবে। আমরা ইস্কনে দীক্ষা নিয়েছি মানে আমাদের এরকমই আনুগত্য রাখতে হবে, তাহলে আমরা সাকসেস হতে পারবো। যেটা আজকে ইস্কনে এত বড় উন্নয়ন হয়েছে শিল প্রভুপাদ তার গুরুদেবের আনুগত্যে সব কিছু করেছেন, যার ফলস্বরূপ তিনি এত বড় বিশাল সংস্থাকে প্রতিষ্ঠা করে এবং সমস্ত সিস্টেম করে দিয়ে গেছেন। আর আমরা যদি এটাকে গ্রহণ করি তাহলে সাকসেস হবে। প্রভুপাদ বলছেন আমার ইস্কনকে কেউ বাইরে থেকে নষ্ট করতে পারবে না, ভিতরে যদি কেউ নষ্ট না করে, তাই জন্য আমরা ভক্ত যেন কখনো ইস্কন নষ্ট না হয় তার জন্য আমাদেরকে আনুগত্যে সেবা করতে হবে। আনুগত্যে মানে এই যেভাবে বললাম পরম্পরা সূত্রে আমরা শিখছি, এরকম জেলা প্রচারকের কাছে আমরা ডাইরেক্ট সব জেলা প্রচারককে ফোন করি। আমি একবার ছিলাম দীঘা মন্দিরে একটা ইষ্টগোষ্ঠীতে, ওখানে কেবল মন্ত্রী সেনাপতি যারা দায়িত্ব নিয়েছেন সেনাপতিদের ডাকা হয়েছিল, পদাধিকারী ভক্তদের, সেখানে অনেক সেনাপতিরা আসেনি। কেন আসেনি আমি জিজ্ঞাসা করলাম কেন এরা আসেনি, তুমি বলছে পরমদয়াল প্রভু জেলা প্রচারক আমাকে ফোন করেনি, আমাকে ওই চক্রপতি ওই মালা সেনাপতি কেন বললো, পরমদয়াল প্রভু কেন বললো না। কিন্তু আমরা যেহেতু এটিকে জানি না এই সিস্টেমটা, ওই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্তে আমরা সবসময় আনুগত্য সেবা যদি না করি আমরা কখনো গুরু গৌরাঙ্গের কৃপা লাভ করতে পারবো না। আমরা জানি একবার শ্রীনিবাস আচার্য, তিনি ভাগবত কথা বলছিলেন, ভাগবত কথা বলতে বলতে শিষ্যদের সামনে তিনি লীলাতে প্রবেশ করেছেন। তিনি দেখছেন যে বৃন্দাবনে সেখানে রাধারানী নূপুর হারিয়ে গেছে আর সেখানে সবাই খুঁজ করছে, সখীরা ললিতা বিশাখা রূপমঞ্জরী রূপগোস্বামী সেখানে রূপমঞ্জরী রূপে গিয়েও খোঁজ করছেন, সব গোস্বামীরা সেখানে গিয়েছেন, গোপাল ভট্ট গোস্বামী তিনিও সেখানে তার মঞ্জরী দেহ খোঁজ করছেন। তো এই শ্রীনিবাস আচার্য তিনি দেখলেন এই হচ্ছে তার গুরুদেব সেখানে এটাও খোঁজ করছেন, তিনিও শিষ্যদের বললেন যে আমি না আসা পর্যন্ত তোমরা এখানে বসে থাকবে। তো তিনি তিন দিন হয়ে গেছে আসছে না, তখন সবাই ভাবছে কি হলো, উনি অপ্রকট হয়ে গেলেন নাকি, কারণ নড়চট নাই। তখন তিন দিন পরে উনি ফিরে আসছেন আর জানালেন যে ওখানে রাধারানী নূপুর হারিয়ে গেছিল, তো সেখানে সবাই খোঁজ করছিল। তো তিনি গিয়ে শ্রীনিবাস আচার্য কি করলেন না, উনিও ডুব দিয়ে খোঁজ করতে লাগলেন সাহায্য করার জন্য। তো ওনার হাতে এই রাধারানী নূপুর পাওয়া গেল। তখন শ্রীনিবাস আচার্য কি করলেন, তিনি রাধারানীকে দিয়ে দিলেন না, তিনি রাধারানীকে দেননি, তিনি তার গুরুদেব গোপাল ভট্ট গোস্বামীকে দিলেন, গুরুদেব এই যে রাধারানী নূপুর আপনি গ্রহণ করুন। এইভাবে গোপাল ভট্ট গোস্বামী তিনি কি করলেন, এটা তিনি রূপ গোস্বামীকে দিলেন রূপমঞ্জরী, আর রূপ গোস্বামী তিনি নিয়ে ললিতা সখীকে দিলেন, আর ললিতা সখী রাধারানীকে দিলেন। এটাকে বলে আনুগত্য। কিন্তু আমরা অনেক সময় বাহবা পেতে চাই, দেখো দেখো আমি করে দিয়েছি আমি পেয়ে গেছি না, সব সেজন্য গুরু পরম্পরা সূত্রটা এইরকমই আনুগত্য। যখন আমরা করতে থাকবো তাহলে আমরা কৃপা পাবো। তো এইভাবে আমরা আনন্দ লাভ করতে পারি। যেমন দেখবেন একটা গাছের উপরে একটা গাছ রস নিয়ে সে বেড়ে যাচ্ছে, আমরাও সেরকম একটা ভক্তের উপরে নির্ভরশীল হলে, তাহলে তিনি যদি ভগবত ভক্তিতে বাড়েন আমিও তার আনুগত্য যদি থাকি আমার হৃদয়েও সেরকম বাড়তে থাকবে। একটা ভূত সে যখন ভর করে আরেকজনের উপরে তার ভোগ্য প্রবৃত্তিকে মেন্টার চেষ্টা করে, হ্যাঁ কি না, ঠিক সেরকম আমরা ভগবানের শুদ্ধ ভক্ত আমাদেরকে জন্য যারা আমরা দায়িত্ব নিচ্ছি যেন আমরা সঠিকভাবে ভগবত ভক্তি অনুশীলন করি। সেই ভগবত ভক্তি অনুশীলন করলে তাহলে আমি আনন্দ লাভ করব, আর আমার আনুগত্যে যারা থাকবে তারা যদি গ্রহণ করে, আমি যদি গ্রহণ করি এবং তারা যদি গ্রহণ করে, পরস্পর সেই রস যে আনন্দ বৃদ্ধি লাভ হবে। তো এইভাবে আমরা যেন আনুগত্য সেবা করতে পারি। তাছাড়া ভক্তি সাধন সরস্বতী প্রভুপাদ এইসব আনুগত্য সেবা তিনি শিখিয়ে দিয়ে গেছেন, সেজন্য আমরা যেন এটি করি। একবার এলাহাবাদে মনে হয় কোন একটা জায়গায় তো একজন পণ্ডিত খুব দাম্ভিক শ্রেষ্ঠ, তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি হরি কথা বলছিলেন। তো সাধারণত দাম্ভিকেরা অহংকারীরা তারা এইসব গীতা ভাগবতের তত্ত্ব বুঝতে পারে না, তো তারা কি বুঝবে, তারা জল্পনা কল্পনা করে, কেন আমাদের জ্ঞানটা অক্ষজ জ্ঞান, অ থেকে ক্ষ এ থেকে জেড সীমিত জ্ঞান, ভগবত তত্ত্বটা হচ্ছে অধ্যক্ষজ। ভক্তি সাধন ঠাকুর সে অধ্যক্ষজ জ্ঞানে জ্ঞানী, আর তিনি যেগুলি বলছেন সব অপ্রাকৃত তত্ত্ব কথা বলছেন। তো উনি শ্রবণ করে বলছে আমার প্রশ্ন আছে, তখন ভক্তি সাধন ঠাকুর বললেন আমার কোনো সময় নেই, আমার শিষ্যদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন। উনি বলে চলে গেলেন, এই মুহূর্তে আমার সময় নেই আপনার, তার মানে উনি দাম্ভিক ছিলেন, তিনি ভক্তি সাধন ঠাকুর ওনার প্রশ্নের উত্তরও দিতে চাননি, কিন্তু আবার তার্কিক। তো উনি চলে গেলেন, বললেন আমার শিষ্যদের কাছে আপনি কি জিজ্ঞাসা করুন। তো সে সময় বড় উৎসব, তো অনেক বাসন কুসন মাজতে হবে, ভক্তরা গিয়ে বাসন মাজছে, তখন ওই পণ্ডিত গিয়ে বলছেন যে আমি একটা আমার প্রশ্ন ছিল, আমি তো আপনাদের গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন আমি একটু ব্যস্ত আছি, আমার শিষ্যদের কাছে জিজ্ঞাসা করুন। তখন শিষ্যরা বললো এখানে আমরা ঠাকুরের বাসন মাজছি, আপনি একটু বাসন মাজুন মেজে তারপরে আপনার প্রশ্ন উত্তর দিয়ে দেব। তখন সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন ঠিক আছে, উত্তর পেতে গেলে একটু বাসন মাজি। তো বাসন মাজতে মাজতে শেষ হয়ে গেল, তখন ভক্তরা জিজ্ঞাসা করছে আপনার কি প্রশ্ন, বলতে আমার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তো মানে ভগবানের সেবাতে নিযুক্ত করার মাধ্যমে একজনের দম্ভ অহংকার থেকে মুক্ত হওয়া যায়, এ হচ্ছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের শিক্ষা। তো এইভাবেই আমরা সর্বদা যদি গুরু গৌরাঙ্গের সেবাতে নিযুক্ত থাকব তখন আমাদের দম্ভ অহংকারটা যাবে। তিনি সেখানে গ্রহণ করে নিলেন, গ্রহণ করতে হবে, আমরা উপরে উপরে সেবা করি অনেক সময়, এরা খাবে এখানে পরিবেশন করতে হবে, জেলা পচাবে পরিবেশন করো, জোর করছে না, স্বাভাবিক। ওই লোকটি দাম্ভিক সত্যি, কিন্তু যখন প্রশ্ন উত্তর চায় কিন্তু গ্রহণ করে নিয়েছে, বড় পণ্ডিত হয়েও গ্রহণ করে নিয়েছে, ও বাসন মাজতে বলছে, ঠিক আছে। এই যে গ্রহণ করার ফলে সিদ্ধি লাভ হয়ে গেছে, ঠাকুরের বাসন থাকার ফলে তখন সে মুক্ত হয়ে গেছে, তার অভিমান চলে গেছে, তখন সে বলছে আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এরকমই আমাদের অভিমান চলে যাবে যদি আমরা নিষ্কপটে গ্রহণ করার মাধ্যমে ভক্তদের কথা, তাহলে আমরা আনন্দ লাভ করতে পারি। নিতায় গৌর সিদ্ধানাথ প্রেমানন্দে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি। তো এভাবে অনেক লীলা আমি আজকে বলছিলাম, ওই একটা তার দুটা লীলা বলবো ছোট ছোট, লীলা একটা প্রচার সম্বন্ধে বলবো যে আমরা অনেক সময় বাধা পেয়ে ছেড়ে দেই। তো ওনার শিষ্যদেরকে উনি প্রথম প্রচারে পাঠালেন ঢাকাতে, যে যাও, মহাপ্রভু বলেছিলেন পৃথিবীর সর্বত্র প্রচার করতে হবে, তোমরা প্রচার করো গিয়ে। তখন প্রচার করতে গেলেন ঢাকাতে গিয়ে এক মাস, তারা প্রচার করছেন, করে দেখছে কোনো ভক্ত হচ্ছে না, কেউ আসছে না। তা যারা গিয়েছিলেন তারাই কেবল হরে কৃষ্ণ কীর্তন করছেন, জপ করছেন, গ্রন্থ পড়ছেন, কোনো কেউ আর আসে না, জনসাধারণ কেউ আসে না। ওরা মন দুঃখে ফিরে এসেছে মন্দিরে, মায়াপুরে চৈতন্য মঠে, একটাই মঠ তখন। তখন ভক্তিচন্দ্র ঠাকুর ভাবলেন প্রচারকরা এসছে মানে সম্বর্ধনা করতে হবে, তাদের ডাকলেন সম্বর্ধনা সভা, জিজ্ঞাস করলেন পরে তাদের প্রশংসা করে, কি রেজাল্ট, কত প্রচার হলো, প্রচার রিপোর্ট আমরা শুনতে চাই, সবাই আনন্দ পাবে। তখন তারা দুঃখিত মনে বলছে আমরা কোনো প্রচার করতে পারিনি, একজনও ভক্ত হয়নি। তখন ভক্তিচন্দ্র ঠাকুর প্রভুপাদ বললেন তোমরা আবার যাও, কে বলেছে তোমাদের কথা কেউ শুনেনি, ওখানে পোকা মাকড়া গাছ লতা উলম তারা শুনেছে, তোমরা তাদের নিরুৎসাহিত করলেন না এবং বললেন কেউ গ্রহণ করছে না দেখে নিরুৎসিত হবেন না, নিজ ভজন, নিজ কর্তব্য, নিজের সেবা সেটা সব সময় দৃঢ় সহিত করার চেষ্টা করবে। এই বলে আবার পাঠিয়ে দিল। ব্যাস তারা গিয়ে আবার যে প্রচার করেছে, আবার যেহেতু গ্রহণ করেছে, আবার দৃঢ় সহিত কেউ গ্রহণ না করুক আমরা কর্তব্য কর্ম করব। তখন আবার সব এক একজন আসছে, আসছে অনেক ভক্ত আসছে শুনতে। তবে এইভাবে অনেক প্রচার হয়েছে, ভক্ত হয়েছে। তো আমরাও এরকম আমাদের জীবনে প্রচার করতে গিয়ে অনেকে শুনবে বা শুনবে না, বা দুইজন চারজন আছে, এ কি বলবো, আমি দেখি অনেক আমরা বলে বসি, এ কেউ আর নেই আর যাবো না, এরকম আমরা বলি। কিন্তু আমাদের কর্তব্য যে প্রচার করা, আরতি করা, কীর্তন করা, গীতা পাঠ শ্রবণ করানো, লোকদেরকে শোনানো, কি আছে না আছেও আমাদের কর্তব্য হবে। তো সেটা নিয়ে আমাদের যদি নিষ্ঠা রাখি, তাহলে অবশ্যই আমরা একদিন গুরুদেবের শক্তিতে আমরা আরো দৃঢ় প্রচারক হতে পারব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ কি। তাই গৌর প্রেমানন্দে। তো আমার বেনধারী প্রভু কিছু বলবেন, যেহেতু আপনার উপবাস আছেন, 12টা বেজে গেছে, তো প্রভু বলবেন, তারপরে ভোগ আরতি হবে, তারপরে প্রসাদ, তারপরে আমরা যাব রাজপুর মন্দিরে। হরে কৃষ্ণ। ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতায় গৌর প্রেমানন্দে।